ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন বৃহস্পতিবার দুপুর, বাংলাদেশে ভারতে বৃহস্পতিবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ওয়াশিংটনের স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ রানা প্লাজার ভবন ধসের এক বছর পূর্তি, আমাদের অনুষ্ঠানে রয়েছে সেই বিষয়ে বিশেষ প্রতিবেদন।
চলাফেরা করতে পারি কিন্তু অনেকটা স্বাভাবিক না,
আমি ভয় পাই কাজ করতে, কাজ করতে গেলে ভয় পাই।
তাছাড়াও থাকছে বাংলাদেশে নির্বাচন বিষয়ে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের বক্তব্য সহ রিপোর্ট।
বাংলাদেশ যেভাবে এগুচ্ছে, এই ধারা অব্যাহত থাকলে পরে দিন দূরে নয় যখন নাকি আমরা অচিরেই একটি মধ্যম আয়ের দেশে পরিণত হব।
আরও রয়েছে ভারতের নির্বাচন প্রসঙ্গ।
রাজ্যের 4টি জেলার 6টি আসনে ভোট পড়লো গড়ে 80% কিছু বেশি।
তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। জাপানের সুরক্ষার জন্য যুক্তরাষ্ট্রের চুক্তির প্রতিশ্রুতি প্রেসিডেন্ট বারাক ওবামা সুনিশ্চিত করেছেন। এই প্রতিশ্রুতির মধ্যে রয়েছে পূর্ব চীন সাগরের দ্বীপপুঞ্জের উপর টোকিও ও বেইজিংয়ের পরস্পর বিরোধী দাবিতে জাপানের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন। বৃহস্পতিবার টোকিওতে জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৈঠকের পর মিস্টার ওবামা পরিষ্কার করে বললেন,
And let me reiterate that our treaty commitment to Japan's security is absolute. And Article 5 covers all.
মিস্টার ওবামা বলছেন যে জাপানের প্রতি আমাদের প্রতিশ্রুতি চূড়ান্ত বিষয় এবং ওই চুক্তির পঞ্চম অনুচ্ছেদ অনুযায়ী সেনকাকু দ্বীপ সহ জাপানের প্রশাসনের আওতায় সব অঞ্চল প্রতিরক্ষায় যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। মিস্টার ওবামা জোর দিয়েই বলেন যে ওই দ্বীপপুঞ্জ যাকে চীন দিয়াও বলে থাকে সে ব্যাপারে যুক্তরাষ্ট্র স্পষ্ট কোনো দিক নিচ্ছে না, তবে দ্বীপপুঞ্জের বর্তমান অবস্থা সম্পর্কে একপাক্ষিক কোনো পদক্ষেপ নেওয়ার ব্যাপারে তিনি সতর্ক করে দেন। এই মন্তব্যের প্রতিক্রিয়া হিসেবে চীনা পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র চীন গ্যাং বলেন যে দিয়াও দ্বীপপুঞ্জ চীনের অন্তর্গত অঞ্চল, এই বাস্তবতা কোনো কিছুতেই বদলাবে না। তিনি বলেন বেইজিং তার সার্বভৌমত্ব ও নৌ চলাচল অধিকার বজায় রাখতে প্রতিজ্ঞ। আফগানিস্তানের নিরাপত্তা প্রহরীরা কাবুলের একটি হাসপাতালে গুলি চালিয়ে 3 আমেরিকান চিকিৎসককে হত্যা করেছে। কিওর নামের খ্রিস্টান দাতব্য প্রতিষ্ঠান পরিচালিত এই হাসপাতালে আজ এই হামলা চালানো হলো। টুইটারে দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে যুক্তরাষ্ট্রের দূতাবাস জানিয়েছে, গভীর দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি যে কিওর হাসপাতালের ওপর হামলায় 3 আমেরিকান প্রাণ হারিয়েছেন। আফগান কর্মকর্তারা বলেছেন যে চতুর্থ একজন আমেরিকান ওই গুলিতে আহত হন এবং নিহতদের মধ্যে 2 ছিলেন বাবা ও ছেলে, যারা উভয়ই চিকিৎসক। তারা ওই সময় হাসপাতালে রোগী দেখতে এসেছিলেন। নিহত তৃতীয় চিকিৎসক ওই হাসপাতালে 7 ধরে কাজ করছিলেন। আক্রমণকারীরা অন্য এক নিরাপত্তা প্রহরী গুলি করে আহত করেছে। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র সাদিক সিদ্দিকি বলেন যে এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা, হামলাকারীরা পুলিশের একজন নিরাপত্তা প্রহরী, সে সেখানে বিদেশিদের উপর গুলি চালায়। বাংলাদেশে রানা প্লাজা ধসের প্রথম বার্ষিকীতে নিহতদের স্বজন এবং আহতরা সহ হাজার হাজার মানুষ অংশ নিয়ে শোক জানাতে এবং ক্ষতিপূরণের দাবিতে। ঢাকা সংবাদদাতা আমির খুসরু জানাচ্ছেন বিস্তারিত।
রানা প্লাজা ধস ট্র্যাজেডির প্রথম বার্ষিকীতে হাজার হাজার মানুষ বেদনার্ত হৃদয়ে জড়ো হয়েছিলেন সাভারে বিধ্বস্ত সেই ভবন এবং আশেপাশের এলাকায়। শোকার্ত ওই ঘটনায় 1135 জন নিহত এবং 2500 বেশি আহত হয়েছিলেন, যারা প্রায় সবাই গার্মেন্ট শ্রমিক। 82 জনের এখনো সন্ধান মেলেনি। যারা জড়ো হয়েছিলেন তারা সবাই একযোগে এক বছরেও দোষীদের বিচার শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। তারা দাবি জানাচ্ছিলেন ক্ষতিপূরণ আর পুনর্বাসনের। নিহত এক গার্মেন্ট শ্রমিকের সন্তান তার পিতাকে স্মরণ করছিল ঠিক এভাবেই। এদিকে নিখোঁজ এবং হতাহত শ্রমিকদের আত্মীয় স্বজনেরা ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন এবং ঢাকা আরিচা মহাসড়কে অবস্থানের চেষ্টা চালান। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
রানা প্লাজা ধসের প্রথম বার্ষিকী উপলক্ষে শুনবেন আমাদের বিশেষ অনুষ্ঠান বিশ্ব সংবাদের পরই। যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার ফোরাম বা টিকফা চুক্তির প্রথম বৈঠক আগামী সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিত হবে। আমির খসরুর আরেকটি টেলিফোন বার্তা।
গত বছরের নভেম্বরে স্বাক্ষরিত ওই চুক্তি মোতাবেক দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির পথে বিভিন্ন বাধা এবং তা মোকাবেলার উপায় চিহ্নিত করার বিষয়ে আলোচনা হবে বলে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ড্যান মোজেনা বৃহস্পতিবার জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা পুনর্বহালের জন্য বাংলাদেশ যেসব উদ্যোগ নিয়েছে, বিশেষ করে শ্রমিক নিরাপত্তা এবং অধিকারের বিষয়কে আন্তর্জাতিক মানসম্পন্ন করার প্রশ্নেও আলোচনা হবে। রাষ্ট্রদূত জানিয়েছেন, টিকফা বৈঠকে অংশ নিতে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এবং সেদেশের নামকরা প্রতিষ্ঠানগুলোর একটি প্রতিনিধি দলও ঢাকায় আসবে। এদিকে ইউএসএআইডি এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও শ্রম দপ্তর রানা প্লাজা ধসের বার্ষিকীতে গার্মেন্টস খাতে শ্রম অধিকার, নিরাপদ কর্মপরিবেশ, উন্নত মজুরির নিশ্চয়তা প্রদানের সুপারিশ করেছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ঢাকা ও বেজিং এর মধ্যে বিদ্যমান সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চলতি বছরে উচ্চ পর্যায়ের কয়েকটি সফর বিনিময় হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি চুন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
চীনের উন্নয়ন ও চীন বাংলাদেশ সম্পর্ক শীর্ষক এক বক্তৃতায় তিনি সফরগুলোর বিষয়ে বলেন। চীনের জাতীয় কংগ্রেসের ভাইস চেয়ারপারসন, ন্যাশনাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান মে মাসের শুরুতে বাংলাদেশ সফরে আসছেন। বাংলাদেশের প্রেসিডেন্ট আব্দুল হামিদ মে মাসে সাংহাইয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে যাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও সুবিধাজনক সময়ে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। রাষ্ট্রদূত বলেন, চীনের বড় বড় কোম্পানি ও বিনিয়োগকারীদের বাংলাদেশের প্রতি আগ্রহ বাড়ছে। এনে চীনা বিনিয়োগকারীদের জন্য একটি বিশেষায়িত রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা গড়ে তোলার প্রস্তাব সরকারের বিবেচনাধীন রয়েছে। রাষ্ট্রদূত বলেন, চীন এখন অর্থনীতি পুনর্বিন্যাস করছে। বিদেশে চীনা বিনিয়োগ ১০০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। চীনের শ্রমিকদের বেতন বেড়ে যাওয়ায় বিনিয়োগকারীরা এখন আশপাশের দেশের দিকে ঝুঁকছেন। রাষ্ট্রদূত বলেন, দুটি গুরুত্বপূর্ণ প্রকল্পের ব্যাপারে বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে চীন। প্রকল্প দুটি হচ্ছে গভীর সমুদ্রবন্দর নির্মাণ ও মহাকাশে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু উৎক্ষেপণ প্রকল্প। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
ভারতে লোকসভা নির্বাচনে আজ পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ভোট গ্রহণে রাজ্যের চারটি জেলার ছটি আসনে ভোট পড়ল গড়ে 80%-এর কিছু বেশি। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া এদিন ভোট পর্ব ছিল শান্তিপূর্ণ। এ সম্পর্কে কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
রাজ্যের মুর্শিদাবাদ জেলা লোকসভা আসনের সূচিতে স্থানীয় ইস্যুতে অধিবাসীরা 195 ও 196 নম্বর বুথে ভোট বয়কট করেন। জঙ্গিপুর লোকসভা আসনে কান্তনগর এলাকায় গতকাল সিআরপিএফ জওয়ানদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের বচসায় এলাকায় উত্তেজনা থাকলেও আজ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে এর প্রতিবাদে এই আসনের 239 নম্বর বুথেও ভোট বয়কট করা হয়। দমকলে 26 নম্বর বুথে বোমা পড়ার অভিযোগ পাওয়া গেছে এবং এই জেলারই জঙ্গিপুর আসনের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ উঠেছে। উত্তর মালদা লোকসভা আসনে কাটাইগেরিয়ায় তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস সমর্থকদের মধ্যে বোমাবাজির ঘটনায় এক বিশাল পুলিশ বাহিনী গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি আজ নিয়ন্ত্রণে আনে। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে সর্বত্র ভোট হয় অবাধ ও শান্তিপূর্ণভাবে। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট আসনের 100 নম্বর বুথে ইভিএম এর যে কোনো বোতাম টিপলে তৃণমূল প্রার্থীর পক্ষে ভোট পড়েছে বলে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। সেই সঙ্গে সর্বশেষ খবর অনুযায়ী সরকারি সূত্রে জানা গেছে, আজকের ছটি লোকসভা আসনে গড়ে ভোট পড়েছে 80%-এর কিছু বেশি। মুর্শিদাবাদ জেলা লোকসভা আসনে ভোট পড়েছে 82.24%, জঙ্গিপুর লোকসভা আসনে ভোট পড়েছে 76.93%, রায়গঞ্জ লোকসভা আসনে ভোট পড়েছে 79.78%, দক্ষিণ মালদায় 80.73%, উত্তর মালদায় 83.36% এবং বালুরঘাটে 79.24%। পরমাশিস ঘোষরায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ইসরায়েলি সংবাদ মাধ্যম জানাচ্ছে যে সেখানকার নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করেছে। ফিলিস্তিনি দুই প্রতিপক্ষ ফাতাহ ও হামাসের মধ্যে ঐকমত্যে সরকার গঠনের পরিকল্পনার জবাবে এই পাল্টা ব্যবস্থা নেওয়া হল। ওই খবরে আরও বলা হয়েছে যে ইসরায়েল ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করবে। এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা আজ 6 ঘন্টা ধরে বৈঠক করে। মিস্টার নেতানিয়াহু ওই ঘোষিত চুক্তির গতকাল এই বলে সমালোচনা করেন যে ফাতার প্রতিনিধিত্বকারী ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস চলমান শান্তি আলোচনাকে জটিল করে তুলছেন। মিস্টার নেতানিয়াহু বলেন, ইসরায়েলের সঙ্গে শান্তির দিকে এগিয়ে না গিয়ে তিনি হামাসের সঙ্গে শান্তি করছেন। তাকে বেছে নিতে হবে যে তিনি হামাসের সঙ্গে শান্তি চান নাকি ইসরায়েলের সঙ্গে শান্তি চান। তিনি হামাসকে একটি ঘাতক ও সন্ত্রাসী সংগঠন বলে অভিহিত করেন, যারা কিনা ইসরায়েলকে নিশ্চিহ্ন করতে চায়। বিশ্ব সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো।
আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে শর্ট ওয়েভ 25, 31 ও 41 মিটার ব্যান্ডে এবং মিডিয়াম ওয়েভ 190 মিটারে, যথাক্রমে 1575, 7405 এবং 11850 কিলোহার্টসে। গত বছর 24 এপ্রিল বাংলাদেশে সাভারে এক ভয়াবহ ভবন ধসে নিহত হয়েছিল 1100 বেশি মানুষ। এদের বেশিরভাগই ছিল গার্মেন্টস কর্মী। আহত হয়েছিল আরও অনেক মানুষ। তারা এখন কোথায়, কেমন আছেন, তাদের কয়েকজনের সাথে টেলিফোনে কথা বলেছেন আহসানুল হক।
দোলা হে দোলা হে দোলা হে দোলা, আঁকা বাঁকা পথে মোরা কাঁধে নিয়ে ছুটে যাই রাজা মহারাজাদের। দোলা হো দোলা, আমাদের জীবনের ঘামে ভেজা শরীরের বিনিময়ে পথ চলে। দোলা হে দোলা,
যাদের জীবনের ঘামে ভেজা শরীরের বিনিময়ে পথ চলে দোলা, তারা শ্রমজীবী মানুষ। এক বছর আগে 24 এপ্রিলের সকাল বেলাটি অন্য আর যে কোনো সকালের মতোই হতে পারত, কিন্তু তা হয়নি। সাভারের রানা প্লাজার 1100 বেশি মানুষ, যাদের প্রায় সবাই গার্মেন্টস কর্মী, তারা ধসে পড়া ভবনের নিচে প্রাণ দিয়ে দিনটিকে স্মরণীয় করে দিয়ে গেলেন। ওই দিন গুরুতর আহত হয়েছিলেন আরও অনেক মানুষ। তেমনি দুজনের সাথে কথা বলেছি, একজন হলেন ফাতেমা আক্তার বিথি, আরেকজন লাইলি আক্তার। কেমন আছেন তারা, চলুন শোনা যাক। ফাতেমা আক্তার বিথি, রানা প্লাজা ধসের ঘটনায় আপনার একটি পা ভেঙে গিয়েছিল এবং আপনি সারা শরীরে ব্যথা পেয়েছিলেন, অনেক জায়গায় আহত হয়েছিলেন। এখন আপনার কি অবস্থা, আপনি কি এখন চলাফেরা করতে পারেন?
চলাফেরা করতে পারি, কিন্তু অনেকটা স্বাভাবিক না।
স্বাভাবিক না বলতে কি বোঝাচ্ছেন, কিভাবে চলাফেরা করেন?
একটু হাঁটলেই বা একটু বেশি হাঁটা পড়লে তাহলে পা ফুলে যায়, প্রচুর ব্যথা করে।
এ পর্যন্ত গত এক বছরে কোনো সাহায্য পেয়েছেন?
সরকারি কোনো সাহায্য পাই নাই, আবার কিছুদিন আগে শুনছি যে যাদের হাত পান, মানে যারা মারা গেছে তাদের 20 লাখ, যারা নিখোঁজ তাদের 15 লাখ, মানে এরকম করে আর কি। সেই হিসাবে যদি দিত তাহলে আমাদের 5 লাখ টাকা বা 7 লাখ টাকা এরকম পড়তো, কিন্তু এখন শুনতেছি যার যেরকম সমস্যা সেরকম আর কি ক্ষতিপূরণ দেবে।
আপনার 5 ভাই বোন এবং আপনি হচ্ছেন সবচেয়ে বড়, আপনি কি এখন কাজ করছেন?
না, আমি এখন কোনো কাজ করতেছি না।
তো আপনার কিভাবে চলছে?
বিকাশের টাকা পাইছিলাম 3 মাস পর পর, এই দিয়ে আর কি কোনো রকম চলতেছে।
এই টাকাটা কারা দিচ্ছেন 3 মাস পর পর?
শুনছি যে আমাদের বেতন হিসেবে আর কি দিতেছে।
ক্ষতিপূরণ হিসাবে আপনি যদি টাকাটা পান তাহলে কি আপনার চলবে? আপনার জীবনে আপনার ভবিষ্যতের পরিকল্পনা কি?
এখন আমি ওই যে এক জায়গায় ট্রেনিং দিচ্ছিলাম কি টেলার দোকানের, আমার ইচ্ছা আছে ওই দোকানটা যদি একটু বড় করে দিতে পারতাম তাহলে মানে আমার একটু ভালো হইতো।
ফাতেমা আক্তার বিথি, আপনি আরো সুস্থ হয়ে ওঠেন, আপনার ভবিষ্যৎ সুন্দর হোক, আপনার জন্য অনেক শুভকামনা রইল। কথা বলছি লাইলি আক্তারের সাথে। রানা প্লাজা ভবন ধসে পড়ার ঘটনার তিনিও আরেকজন প্রত্যক্ষদর্শী এবং তিনি মেরুদণ্ডে ব্যথা পেয়েছিলেন। লাইলি আক্তার, আপনি এক বছর আগে রানা প্লাজা ভবনটি ধসে পড়ার সময় আপনি চাপা পড়েছিলেন এবং আপনি মেরুদণ্ডে ব্যথা পেয়েছিলেন, কোথায় কোথায় ব্যথা পেয়েছিলেন আমাদের একটু বলবেন? আপনি কি কোনো ক্ষতিপূরণ পেয়েছেন?
জি পাইছি, ওই বিকেশে 15,000 করে পাইছি, আর আমি সরকার থেকে 10,000 টাকা পেয়েছি, আর বেতন পাইছি 9,000।
বিকাশে 15,000, সরকার 10,000,
আর ওই বেতন পাইছি 9,000।
এখন কি আপনি কাজ করেন?
না রে, আমি ভয় পাই কাজ করতে, কেমন করব কাজ করতে গেলে ভয় পাই।
সংসার চলে কিভাবে আপনার?
ওই আমার জামাই এই কাজ করে, এই চলতেছে, কষ্ট আছে।
আপনার কি ছেলে মেয়ে আছে?
একটা ছেলে আছে 5 বছর।
তো চিকিৎসা আপনার চলছে নাকি চিকিৎসা শেষ?
আগে আমরা চিকিৎসা করছিলাম, সরকার থেকে দেখতে আসে ডাইরেক্ট।
তো ক্ষতিপূরণ কি আরো পাবেন নাকি আর দেবে না? আপনি সামনে কি করবেন, আপনার ভবিষ্যতে কি করবেন?
আমার ভবিষ্যৎ যদি একটা কোয়ালিটি দেয় জানি, আমার ছেলেটা লই আমি যেন বসে খাইতে পারি, কারণ একটা ছেলে পড়ালেখা করার একটা মানুষ করতে হইব, তাদের পাঁচজন খাওয়া ইয়া শশি শশি আছে, তাহলে তোমার চলা লাগবে।
আপনি কি গার্মেন্টসে আবার কাজ করবেন? আপনাকে
শ্রোতা এখানে জানিয়ে রাখি, রানা প্লাজা দুর্ঘটনার এক বছর পূর্তিতে শ্রমিক অধিকার নিশ্চিতের দাবিতে সুদূর নিউ ইয়র্কে কংগ্রেস ওয়ুমেন গ্রেস মেং সহ অনেকে এ মুহূর্তে সমবেত হয়েছেন জ্যামাইকা এলাকায়। 100 বছরেরও বেশি সময় আগে এই নিউ ইয়র্কের একটি পোশাক কারখানাতেও অগ্নিকাণ্ডে মারা গিয়েছিলেন অনেক শ্রমিক। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র এবং শ্রম দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, রানা প্লাজার ঘটনার পর দেশে বিদেশে প্রতিবাদের ঝড়ের পরিপ্রেক্ষিতে শ্রমিক অধিকার নিশ্চিতের লক্ষ্যে কিছুটা অগ্রগতি হয়েছে। বাংলাদেশ সরকার 140টিরও বেশি সংখ্যক শ্রমিক ইউনিয়নকে নিবন্ধনের সুযোগ দিয়েছে। পোশাক কারখানাগুলোতে নিরাপত্তার মান পর্যবেক্ষণের জন্য আন্তর্জাতিক শ্রমিক সংগঠন আইএলওর যৌথ সহযোগিতায় নতুন করে পর্যবেক্ষক নেওয়া হচ্ছে। তবে একথাও সত্য যে এখনও সামনে অনেক পথ বাকি। সবার সদিচ্ছা, দ্রুত কার্যকরী এবং স্বচ্ছ পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে আবার বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্ক সংগঠন রুমি ফোরামের উদ্যোগে বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়ন এবং নির্বাচন পরবর্তী অবস্থা শীর্ষক অ্যাম্বাসেডর স্পিকিং সিরিজে বক্তব্য রাখেন বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের। অ্যালিসা আয়ার্সের উপস্থাপনায় বুধবার 23 এপ্রিল এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সেলিম হোসেন। অনুষ্ঠান সম্পর্কে চলুন শোনা যাক তার কাছেই।
রুমি ফোরাম আয়োজিত অ্যাম্বাসেডর স্পিকিং সিরিজে বক্তব্য দানকালে বাংলাদেশ সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে রাষ্ট্রদূত আকরামুল কাদের বললেন, এবছর 5ই জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচন নিয়ে নানা আলোচনা হলেও সরকার যেভাবে দেশের আর্থসামাজিক উন্নয়নে কাজ করছেন তাতে বলা যায় বাংলাদেশের সামনে অপেক্ষা করছে সমৃদ্ধ ভবিষ্যৎ।
যে মূল্যায়ন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশ যেভাবে এগুচ্ছে এই ধারা অব্যাহত থাকলে পরে দিন দূরে নয় যখন নাকি আমরা অচিরেই একটি মধ্যম আয়ের দেশে পরিণত হব।
বাংলাদেশের বহুল বিতর্কিত 5ই জানুয়ারি নির্বাচন এবং তৎপরবর্তী অবস্থায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা দেওয়ার পর অনুষ্ঠানে উপস্থিত কিছু প্রবাসী বাংলাদেশী নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। আকরামুল কাদের বললেন, 42% ভোটারের সমর্থন নিয়ে একটি চমৎকার সরকার গঠিত হয়েছে। সরকারের অর্জন সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, এই সরকারের আমলে আমরা স্বাধীনভাবে কাজ করতে পারছি, দেশে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের মাথাপিছু আয় বেড়েছে। এছাড়াও তিনি নানা প্রসঙ্গ তুলে ধরে বলেন,
আজকে আমাদের পার ক্যাপিটা ইনকাম যেটা আছে সেটা 1000 মার্ক ক্রস করে 1040-এ পৌঁছেছে। তো এই যে অর্থনৈতিক উন্নতি, সামাজিক উন্নতি যেটা আমরা করছি, এমডিজির দিকে তাকান আপনি, এমডিজিতে আমরা 8টার মধ্যে অলরেডি 5টা আমরা অর্জন করতে পেরেছি 2015-র আগেই। তো এই যে সোশ্যো ইকোনমিক যে ডেভেলপমেন্ট প্রসেস যেটা আছে এটাকে এই প্রেজেন্ট গভর্নমেন্ট ঠিকমতো পরিচালনা করছেন, এটা হচ্ছে সবচেয়ে বড় গেইন আফটার দি ইলেকশনস। এত কম সময়ের মধ্যে যা কিছু করা হচ্ছে তার জন্য নিশ্চয়ই সবাই বাংলাদেশকে মডেল হিসাবে এখন দেখে।
অচিরেই পুনর্নির্বাচন হওয়ার সম্ভাবনা বা এই সরকারের মেয়াদ সম্পর্কে জানতে চাইলে রাষ্ট্রদূত বললেন,
গভর্নমেন্ট ফর্ম করা হয়েছে 5 বছরের জন্য এবং 5 বছর আমরা মনে করি যে 5 বছর সরকার চলবে, আবার যতক্ষণ না ইলেকশন হয়। এখন যদি কেউ মনে করেন যে হ্যাঁ আন্ডার সার্টেন সার্কামস্টান্সেস কেউ মিড টার্ম ইলেকশন দেন, যেটা পৃথিবীতে বহু দেশে হয়, আবার সব দেশে হয় না, এটা ডিপেন্ড করে সার্কামস্টান্সের উপরে।
বাংলাদেশের রানা প্লাজা দুর্ঘটনার বর্ষপূর্তির সময়ে এই অনুষ্ঠানটি হওয়ায় প্রসঙ্গতই পোশাক শিল্পের ভবিষ্যৎ নিয়েও কথা বললেন আকরামুল কাদের। তিনি বলেন, এই শিল্পের ভবিষ্যৎ উন্নয়নে সরকার সবরকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। অনুষ্ঠানের সঞ্চালক এলিসা আয়ার্স বললেন,
Bangladesh has a lot of challenges. It's seen many successes on the development front, but is also facing a lot of challenges.
তিনি বলছিলেন, বাংলাদেশের সামনে অনেক চ্যালেঞ্জ, অনেক ক্ষেত্রেই সরকার উন্নতি ঘটিয়েছেন। রানা প্লাজা দুর্ঘটনার বর্ষপূর্তি হল, পোশাক শিল্পকে সচল রাখতে সরকারকে আরও অনেক পদক্ষেপ নিতে হবে। অনুষ্ঠানে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বুধবার 30 এপ্রিল হ্যালো ওয়াশিংটনের বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিতে এশিয়ার প্রাধান্য ও প্রেসিডেন্ট ওবামার এশিয়া সফর। 2026193062 এই নম্বরে ফোনে, bangla@voanews.com ইমেলে কিংবা ফেসবুক ফ্যান পেজ ভিওএ বাংলায়ও আপনারা প্রশ্ন মন্তব্য ফোন নম্বর পাঠাতে পারেন।
এবারে রয়েছে বিজ্ঞান জগতের খবরাখবর। যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারনেট কোম্পানি গুগল সারা পৃথিবীতে ইন্টারনেট সুবিধা ছড়িয়ে দেওয়ার জন্য নতুন এক প্রযুক্তির কথা ভাবছে। এ নিয়ে ভয়েস অফ আমেরিকার জর্জ পুটিচের প্রতিবেদন পড়ে শোনাচ্ছেন শতরূপা বড়ুয়া।
টেক কোম্পানি গুগল যেমন একদিকে চালকবিহীন গাড়ি তৈরির জন্য গবেষণা চালিয়ে যাচ্ছে, তেমনি তারা এমন কোম্পানি কেনার চেষ্টা করছে যারা পাইলটবিহীন উড়োজাহাজ তৈরি করে, এমন ধরনের উড়ন্ত যান যা অনেকক্ষণ আকাশে থাকতে পারে, সৌরশক্তিতে চলে, যেমন বেলুন বা ড্রোন। আমরা সবাই যুদ্ধের ময়দানে ড্রোনের ব্যবহারের সঙ্গে পরিচিত। গুগল ইন্টারনেট কোম্পানি ড্রোন ব্যবহারের কথা ভাবছে সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষিতে। পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলের মানুষ যাতে ইন্টারনেটের সুবিধা পায় তার জন্য চেষ্টা করছে গুগল। এই সুযোগ তৈরি করা গেলে সময় মতো দুর্যোগ পরবর্তী সহায়তা পৌঁছানো এবং পারিবেশিক ক্ষয়ক্ষতির ওপর নজর রাখা অনেক সহজ হবে। গুগল আরও বলছে, বায়ুমণ্ডলীয় কৃত্রিম উপগ্রহ গুগল আর্থ সার্ভিসের জন্য ছবিগুলো ব্যবহার করা যাবে। তাদের নতুন কেনা কোম্পানি নিউ মেক্সিকো ভিত্তিক টাইটান এরোস্পেসের কর্মচারীর সংখ্যা 20 জন। তারা এতদিন সফলভাবে সৌরশক্তিচালিত ড্রোন সোলারা তৈরি করেছে। গুগল এখন চাইছে একই ধরনের আরেকটু বড় মাপের ড্রোন তৈরি করতে। চিফ টেকনিক্যাল অফিসার ম্যাক্সিমাস ইয়ানি বলছেন, এটি কৃত্রিম উপগ্রহের মতোই কার্যকর হবে, কিন্তু তা পরিচালনা করতে ব্যয় হবে অনেক কম, মাত্র 100 ভাগের 1 ভাগ। নতুন ড্রোন সোলারা 50 ভূপৃষ্ঠ থেকে প্রায় 20 কিলোমিটার উঁচুতে উঠতে পারবে এবং প্রায় 420 কিলোমিটার ব্যাসার্ধের এলাকায় ইন্টারনেট সুবিধা দিতে পারবে এবং প্রায় 5 বছর এভাবেই চলতে পারবে।
Solar powered, you have the capability of staying up there effectively indefinitely. You're simply limited by the
সৌরশক্তিতে চলে বলে এই ড্রোন অনির্দিষ্ট সময়ের জন্য কার্যকর থাকবে। শুধু রিচার্জেবল ব্যাটারি হলেই চলবে। অন্যান্য প্রযুক্তি কোম্পানিগুলো ড্রোনের সম্ভাবনার ব্যাপারে আগ্রহী। এবছরের গোড়ার দিকে ইন্টারনেট ভিত্তিক আরেকটি কোম্পানি ফেসবুক কিনে নিয়েছে ব্রিটিশ ড্রোন প্রস্তুতকারক কোম্পানি অ্যাসেন্টা। অন্যদিকে ইন্টারনেট কোম্পানি আমাজন কিভাবে ড্রোনের মাধ্যমে গ্রাহকের কাছে পণ্য পৌঁছে দেওয়া যায় তা গবেষণা করে দেখছে।
এবার চিঠিপত্রে জবাব দিচ্ছেন শেগুফতা নাসরিন খুইন।
প্রথমেই সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে প্রথমেই যে চিঠিটির উত্তর দেব সেটি লিখেছেন মোহাম্মদ মোহসিন আলম। আপনি লিখেছেন ভারতের অসমের করিমগঞ্জ থেকে। অনেক ধন্যবাদ আমাদের কাছে চিঠি লেখার জন্য। আপনি জানতে চেয়েছেন বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দারের জন্মস্থান কোথায়। রোকেয়া হায়দারের জন্মস্থান কলকাতায়। আপনি একটি ক্যালেন্ডারও চেয়েছেন, ক্যালেন্ডার পাঠিয়ে দিচ্ছি, কেমন? আবারও চিঠি লিখবেন। এর পরের চিঠিটি লিখেছেন সোহেল মল্লিক। আপনি লিখেছেন গোপালগঞ্জের ঘোড়াদাইর থেকে। আপনি বেতার বন্ধু শ্রোতা সংঘে তরফে লিখেছেন। আপনি লিখেছেন যে আপনার আমাদের অনুষ্ঠান খুব ভালো লাগে, বিশেষ করে হ্যালো ওয়াশিংটন, ধন্যবাদ। আপনি লিখেছেন যে আপনাদের অন্যান্য সদস্যরা, আপনারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনে থাকেন, শুনে খুব ভালো লাগছে। আশা করি আপনারা আমাদের হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানে প্রশ্ন করবেন, কেমন? আবার চিঠি লিখবেন। এর পরের চিঠিটি লিখেছেন কৃপেশ চক্রবর্তী। আপনি লিখেছেন হবিগঞ্জের নবীগঞ্জের দেওপাড়ার দিনারপুর উচ্চ বিদ্যালয় থেকে। অনেক ধন্যবাদ চিঠি লেখার জন্য। আপনি একটি ক্যালেন্ডার চেয়েছেন, আপনাকে অবশ্যই ক্যালেন্ডার পাঠিয়ে দিচ্ছি, কেমন? আবার লিখবেন চিঠি। মাসুদ রানা চিঠি লিখেছেন বাংলাদেশের সিরাজগঞ্জের বেলকুচি জিধুরি নতুন পাড়া গ্রাম থেকে। আপনি নিউ রেডিও শ্রোতা ক্লাবের সভাপতি। আপনি জানিয়েছেন আপনার আমাদের অনুষ্ঠান খুব ভালো লাগে, ধন্যবাদ। আপনি ভাই কিন্তু আপনার আপনাদের এই ক্লাবের তৎপরতা সম্পর্কে কিছু লেখেননি, আশা করি এর পরের চিঠিতে আপনাদের বিভিন্ন তৎপরতা সম্পর্কে লিখবেন, তাহলে আমরা সে সম্পর্কে অন্যান্য শ্রোতাদের জানাতে পারবো, আর আপনাদেরও ভালো লাগবে আপনাদের কর্মসূচি সম্পর্কে বললে। চিঠি লিখবেন কেমন? অশোক কুমার বিশ্বাস, আপনি চিঠি লিখেছেন পাবনার সুজননগর বাজার থেকে, অনেক ধন্যবাদ চিঠি লেখার জন্য। আপনি জানিয়েছেন যে আপনি আমাদের অনুষ্ঠান নিয়মিত শোনেন, বিশেষ করে আমাদের বিজ্ঞান বিচারা যেসব বিষয় লেখা হয় সেগুলো আপনার খুব ভালো লাগে, অনেক অনেক ধন্যবাদ। আজ হাতে আর সময় নেই, এখানেই শেষ করতে হচ্ছে।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
জাপানের সুরক্ষার জন্য যুক্তরাষ্ট্রের চুক্তির প্রতিশ্রুতি প্রেসিডেন্ট বারাক ওবামা সুনিশ্চিত করেছেন। এই প্রতিশ্রুতির মধ্যে রয়েছে পূর্ব চীন সাগরের দ্বীপপুঞ্জের ওপর টোকিও ও বেজিংয়ের পরস্পর বিরোধী দাবিতে জাপানের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন। আফগানিস্তানের নিরাপত্তা প্রহরীরা কাবুলের একটি হাসপাতালে গুলি চালিয়ে তিনজন আমেরিকান চিকিৎসককে হত্যা করেছে। গত 54 বছরের মধ্যে বৃহস্পতিবার ঢাকায় সর্বোচ্চ 40.2 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই দিন যশোরে এবছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় আর তা 42.4 ডিগ্রি। এ নিয়ে শুনুন মতিউর রহমান চৌধুরী রিপোর্ট।
আবহাওয়া দপ্তর জানিয়েছে 1960 সালে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 42.3 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ আব্দুর রহমান জানিয়েছেন শুক্রবার দেশের বেশ কিছু স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে কালবৈশাখী জ্বর বয়ে যেতে পারে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতে গ্রীষ্মের প্রচণ্ড গরমে নির্বাচন ও প্রচার অভিযান চলছে, অনেকেই প্রশ্ন তুলেছেন নির্বাচনের সময় কি পরিবর্তন করা যায়, এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
50 বা 60-এর দশকে সারা দেশে সমস্ত নির্বাচনই জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে বা শীতকালে হতো। নানান কারণে ভোটের ঋতু বদল হয়ে এখন এপ্রিল মে মাসের তুঙ্গ গরমে সরে এসেছে। কলকাতাতেই তাপমাত্রা যখন 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে, বাঁকুড়া পুরুলিয়ার মতো জেলায় তা আরো বেশি, এবং আবহাওয়া দপ্তরের মতে রাজ্যে একরকম তাপ প্রবাহ চলছে, নতুন করে আবার প্রশ্ন উঠছে আবারও কি নির্বাচন পর্ব শীতের মরশুমে সরিয়ে দেওয়া যায় না। গরমের ভয়ে নির্বাচনী প্রচার চলছে দিনে 2 দফায়, সকাল 10টার মধ্যে প্রথম দফা শেষ, বিকেল 5টার পর আবার দ্বিতীয় দফা। কিন্তু এই যে বৃহস্পতিবার ঠাটা রোদ্দুরের মধ্যে লাইনে দাঁড়িয়ে রাজ্যের 6 ভোট কেন্দ্রে নির্বাচন হলো, সবাই বোঝেন অনেক ভোটদাতাই গরমের ভয়ে শেষ পর্যন্ত ভোটদাতা থেকে বিরত থাকতে বাধ্য হচ্ছেন। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ইউক্রেনের পূর্বাঞ্চলে সেদেশের নিরাপত্তা বাহিনী এবং রুশপন্থী জঙ্গিদের মধ্যে লড়াইয়ে অন্তত 5 জন জঙ্গি নিহত হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিয়েভ সরকারের সামরিক তৎপরতাকে অপরাধ বলে অভিহিত করেছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানাচ্ছে যে সেখানকার নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করেছে। ফিলিস্তিনি দুই প্রতিপক্ষ ফাতাহ ও হামাসের মধ্যে ঐকমত্যের সরকার গঠনের পরিকল্পনার জবাবে এই পাল্টা ব্যবস্থা নেওয়া হল। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার দক্ষিণ সুদানে তাদের উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানাচ্ছেন যারা অসামরিক লোকদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। পাকিস্তানি জেট বিমানগুলো দেশের উত্তর পশ্চিমাঞ্চলে খাইবার উপজাতীয় এলাকায় ভোরবেলা জঙ্গিদের গোপন আস্তানায় আঘাত হেনে কমপক্ষে 37 জন সন্দেহভাজন জঙ্গিকে হত্যা করেছে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডেলোরেস ডেভিস, প্রকৌশলী ছিলেন গ্লেন হলিস। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.